ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম এগ্রিমেন্ট কাউন্সিলের তৃতীয় বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আবারও শুল্ক কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে।
থাকছে কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গের সাত পুরসভার নির্বাচনে নিজেদের জয়কে অব্যাহত রাখলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
আর আজ বুধবার আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় সাইবার নিরাপত্তা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই গেল সপ্তাহে ওয়াশিংটন বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প গোপনীয় কোনো তথ্যই প্রকাশ করেননি এবং এর যথার্থ প্রমাণ করবার মতো লেখাজোখা নথিপত্র তাঁর হাতে মজুদ রয়েছে। বুধবার ইটালির প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনির পাশে দাঁড়িয়ে পুতিন বলেন, লাভরফ কথিত ওই সব গোপন তথ্যের কিছুই তাঁর কাছে হাজির করেননি এবং এত সংশ্লিষ্ট কথাবার্তা আলোচনার লিখিত বিবরণ তাঁর কাছে মজুদ রয়েছে এবং খুশি মনেই তিনি তা পেশ করতে পারবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ এবং রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে কথাবার্তার সময় তিনি নাজুক গোপন তথ্যাদি উপস্থাপন করেন বলে খবরাখবরে সংবাদে চাউর হবার পর ট্রাম্প এখন আত্মপক্ষ সমর্থনে সোচ্চার বক্তব্যের অবতারণা করছেন। জাতীয় নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকম্যাস্টারও রুশ কূটনীতিকদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনে যাই উঠেছিল সেসব যথার্থই ছিল বলে উল্লেখ করেছেন। ওভাল অফিসের ওই আলোচনাকালে ম্যাকম্যাস্টার উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন, এ নিয়ে আমি চিন্তান্বিত নই মোটেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের আলোচনায় কথাবার্তা বলবার পর দুদেশের মধ্যেকার সম্পর্কের মজবুতি নিয়ে সাধুবাদ ব্যক্ত করেছেন। সে একই সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট চরমপন্থীদের মোকাবেলা কিভাবে করা প্রয়োজন তা নিয়েও নিজেদের মধ্যেকার মতপার্থক্যের বিষয়টি এড়িয়ে যান তারা। এই যে গেল সপ্তাহে ট্রাম্প সিরিয়ার কুর্দি বিদ্রোহী জঙ্গিদেরকে YPJকে ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ করতে অনুমোদন মঞ্জুর করেন, দুনেতার কেউই তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। এই YPG হল যুক্তরাষ্ট্র মদতপুষ্ট জোটশক্তিরই গুরুত্বপূর্ণ একটি হিস্সাদার এবং এদেরকে নিয়ে পরে এবছরেই ইসলামিক স্টেটের কার্যত রাজধানী রূপে ব্যবহৃত রাকা দখলের অভিযান শুরু হবার কথা। এরদোয়ান যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সরবরাহকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের কৌশলগত সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করলেও মঙ্গলবার প্রকাশ্যে কোনো মতদ্বৈধতার বহিঃপ্রকাশ করেননি। আফগানিস্তানে অতিরিক্ত 5,000 সৈন্য পাঠানো হবে কিনা বিষয়টি এখন চিন্তা করে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মের 25 তারিখে নেটোর যে বৈঠক হবার কথা রয়েছে তার আগেই এর একটা সুরাহা হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে এখানে জিজ্ঞাসার রূপ নিয়ে উঠে আসছে সামনে যে বিষয়টি তা হল যে আগে থেকেই যে দেশটিতে আফগান আরক্ষা বাহিনীর 3,500 সৈনিক লড়াইয়ে ব্যাপৃত রয়েছে সেখানে এ স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে কি ফায়দা যুক্তরাষ্ট্র হাসিল করতে পারবে। এই গেল মার্চে সেনেটর জন ম্যাকেইন এবং সেনেটর লিন্ডসে গ্রাহাম দুজনই, যারা কিনা সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য, ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে লিখেছেন, আফগানিস্তানের অচলাবস্থার অবসান ঘটাতে আরও সৈন্যের দরকার আমাদের কেন হবে। ট্রাম্প নিশ্চয়ই এ দৃষ্টিকোণ থেকেই বিষয়টি বিবেচনায় নিচ্ছেন তেমনটি মনে হচ্ছে। ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। তার নতুন এ সরকারের অর্ধেক সদস্য নারী, বাকি অর্ধেক পুরুষ, কেউ কেউ অভিজ্ঞ নিপুণ রাজনীতিক, কেউ আবার ভিন্ন পার্টির সদস্য, নবাগত সুশীল সমাজের আওতাধীন সাধারণ মানুষজনও কেউ কেউ, সব মিলিয়ে মিশ্র প্রকৃতির মন্ত্রিসভা গড়েছেন ইমানুয়েল ম্যাক্রন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী সমাজবাদী জাঁইভ লোদ্রিয়ন হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি গত 5 বছর প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দের প্রশাসনে। নতুন প্রধানমন্ত্রীর নাম এদুয়ার্দ ফিলিপে, ইনি এ পদে অভিষিক্ত হন সোমবার দিন। মন্ত্রিসভায় 3 রক্ষণশীলের একজন হলেন ব্রুনো লামেয়ার, ইনি হয়েছেন নতুন অর্থমন্ত্রী, আর নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন 59 বছর বয়সী মধ্যপন্থী রাজনীতিক সিলভি গোলার্দ। এ মহিলার পেশা জীবনের সূচনা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম এগ্রিমেন্ট কাউন্সিলের তৃতীয় বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আবারও শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
বুধবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য সচিব সুভাষিস বসু। অন্যদিকে যুক্তরাষ্ট্র পর্যন্ত নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ মার্ক লিসকট। বৈঠকে পররাষ্ট্র সচিব শহীদুল হক মুক্ত বাণিজ্য নীতি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চান। জবাবে যুক্তরাষ্ট্র তরফে বলা হয় নীতির কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই রয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি আমাদের বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করবে সেটা আমরা জানতে চেয়েছি। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সুভাষিস বসু বলেন, মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি কমে গেছে, এই বাজার দখল করে নিচ্ছে জার্মানি। যুক্তরাষ্ট্র যদি এই বাজার ধরে রাখতে চায় তাহলে রপ্তানি বাড়াতে হবে, শুল্ক কমাতে হবে, মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে হবে। বৈঠকে যুক্তরাষ্ট্র আইন সংস্কার, শ্রম আইনের সংস্কার ও শুল্ক নীতি নিয়ে তিনটি উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ঠিক পাওয়া বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই, শুধুমাত্র কংগ্রেসই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে। একাধিক প্রশ্নের জবাবে ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, স্থগিতকৃত জিএসপি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বুধবার ঢাকায় এক গোলটেবিল আলোচনায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল অভিযোগ করেছেন যে সরকার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিচ্ছেন না। শুনুন জহুরুল আলমের রিপোর্ট।
সুলতানা কামাল বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কারণে দেশের পরিবেশ, জনস্বাস্থ্য এবং সর্বোপরি সুন্দরবন এর জীব বৈচিত্র্যের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে সে বিষয়গুলো নিয়ে তারা এ পর্যন্ত 7টি বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেছেন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু সরকার এ সকল বিষয়গুলো গোচরে না নিয়ে একতরফাভাবে প্রকল্পটি নিয়ে এগিয়ে যাচ্ছে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানী ডেনিস লেমনি স্কাইপের মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তার একটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন, যাতে তিনি বলেছেন আগামী 60 বছরে 98% বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় কেন্দ্রটি 30 মিলিয়ন টন ছাই উৎপাদন করবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের জাতীয় রাজনীতিতে ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যেকার সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে উঠছে, জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত কলকাতা থেকে পাঠানো তার রিপোর্টে।
দুর্নীতির অভিযোগে মঙ্গলবার থেকেই যে দেশ জুড়ে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা লালু প্রসাদ এবং তার 3 পুত্রকন্যার বাড়ি ও অফিসে আয়কর দপ্তরের তল্লাশি শুরু হয়েছিল তা চলেছে বুধবারেও। অন্যদিকে কংগ্রেস নেতা পি চিদম্বরম এবং তার পুত্র কার্তির বাড়ি ও অফিসেও আয়কর দপ্তরের তল্লাশি হয়। বিরোধীদের অভিযোগ, বিরোধী নেতাদের হয়রান করা এবং ভয় দেখাতেই এই তল্লাশির ঘটা। কংগ্রেসের আশঙ্কা, এরপর হয়তো মোদী সরকারের লক্ষ্য হতে পারেন দলের 2 শীর্ষ নেতা সোনিয়া এবং রাহুল গান্ধী। বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়াটা আটকাতেই এই তল্লাশি বলে বিরোধীদের মন্তব্য। লালু প্রসাদ অবশ্য অতীতেও দুর্নীতির দায়ে জেল খেটেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সে সঙ্গে আত্মঘাতী বোমারুদেরকেও সঙ্গে করে একদল জঙ্গি আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি সম্প্রচার স্থাপনায় চড়াও হয়েছে। কর্মকর্তারা বলছেন হামলায় কমসে কম 2 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন অপর অন্তত 20 জন। কর্মকর্তারা বলছেন কাল বিলম্ব না করে আরক্ষা বাহিনীর লোকজন স্থাপনাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং বন্দুক লড়াইয়ে আততায়ীদেরকে নিকেশ করে দেয় এবং ওভাবেই উদ্ভূত পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে। এটি ঘটেছে আজকেই বুধবার দিন নাঙ্গারহাড় প্রদেশে জালালাবাদে। বোমাবাজ আততায়ীরা নিজেদের দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে সঙ্গী অন্যদেরকে পথ করে দেয়। ন্যাশনাল রেডিও টেলিভিশন আফগানিস্তান বা RTA ভবনে ঢোকবার পথ সুগম করে দেয়, তেমনটি জানিয়েছেন কর্মকর্তারা, প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সাংবাদিকদেরকে। তাৎক্ষণিকভাবে এর দায়দায়িত্ব কোনো পক্ষ হতেই দাবি করা হয়নি। মূল তালেবান জঙ্গি দলও এর সঙ্গে তাদের কোনো রকম সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মোটরযানে পেতে রাখা একটা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন 5 নিরাপত্তারক্ষী এবং 1 বিস্ফোরক বিশেষজ্ঞ। এটা ঘটেছে আজকেই বুধবার দিন। সোমালি পুলিশের মুখপাত্র ইউসুফ ওমার মাদালে বলেছেন মোটরযানটি দাঁড় করানো ছিল মোগাদিশুর ওয়াজ্জির মহল্লায়। আরক্ষা বাহিনী সন্দেহের বশবর্তী হয়ে গাড়ির চালককে গ্রেফতার করে। বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার চেষ্টা করতে গিয়েই সেটা বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন ইউসুফ ওমার মাদালে ভয়েস অফ আমেরিকার সোমালি সার্ভিসকে। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সাইবার নিরাপত্তা, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনেছেন আজকের বিষয় সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা বিষয়টি নিয়ে সমগ্র বিশ্বই এখন উদ্বিগ্ন, কারণ আপনারা জানেন গত সপ্তাহেই বড় আকারের একটি সাইবার আক্রমণ ঘটেছে, যাতে বিশ্বের প্রায় 150টি দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার হ্যাকড হয়েছে এবং মানুষকে এই সাইবার হ্যাকাররা টাকা দাবি করেছে তাদের ফাইলপত্র ফেরত দেওয়ার। যাই হোক, এই বিষয়টি আজকে আলোচনার জন্য আমরা তিনজন আইটি বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, হ্যাকিং বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে ডক্টর তৌফিক সাঈদ, হেড অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ঢাকা থেকে নয়, চিটাগাং থেকে, দুঃখিত। প্রফেসর ডক্টর তৌফিক সাঈদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাডভোকেট রাজর্ষি রায় চৌধুরী, গেস্ট লেকচারার অফ সাইবার লজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি লজ, বিআইটি মেসরা, রাঁচি, কলকাতা ক্যাম্পাস। এছাড়া তিনি নর্দার্ন ইস্টার্ন পুলিশ একাডেমি মেঘালয়ে শিক্ষকতা করেন। অ্যাডভোকেট রাজর্ষি রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইফতেখার ইভান চৌধুরী, বার্কলে ক্যাপিটাল নিউ ইয়র্ক এর পরিচালক, যিনি মাইক্রোসফটে কাজ করেছেন, বার্নস অ্যান্ড নোবেলসে কাজ করেছেন, একটি স্কুল চালাচ্ছেন, বাংলাদেশি হিসেবে প্রথম আইটি স্কুল বলা যায় নিউ ইয়র্ক সিটি অনুমোদিত শিফট নামে নিউ ইয়র্কে। ইভান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আসলে বিষয়টি আমাদের সকলেরই জানা, সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ, যাকে আমরা সাইবার ক্রাইম বলি খুব সহজভাবে, এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে যে বিষয়টি জড়িত আমরা সবাই এক নামে জানি, সেটি হলো হ্যাকিং। আমি খুব সংক্ষেপে প্রথমে একটু সূচনা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর তৌফিক সাঈদ, সাইবার ক্রাইম বা সাইবার নিরাপত্তা বিষয়টি একটু সহজ করে বলবেন।
আচ্ছা, এখানে সাইবার ক্রাইম বা সাইবার নিরাপত্তার প্রথম ব্যাপারটা হচ্ছে যে এটা অনেকটা আমাদের ঘরে চোর ঢোকার মতো। আমাদের কম্পিউটারগুলো যখন আমরা ইউজ করি, ব্যবহার করি, তখন নেটওয়ার্কে যখন ব্যবহার করি, বিভিন্ন অপরিচিত লোকজন তারা চেষ্টা করে আমার কম্পিউটারের মধ্যে কোনোভাবে ঢুকে যাওয়ার জন্য। যদি ঢুকতে পারে তাহলে সে তার চেষ্টা করে আমাদের যা যা জরুরি তথ্য আছে, উপাত্ত আছে, সেগুলোকে সে দখল নেওয়ার, সেগুলোকে ব্যবহার করার একভাবে এরকম। অথবা চেষ্টা করে যে আমি আমার এই কম্পিউটারের মাধ্যমে আমি যদি কোনো ইনস্টিটিউশনের একজন মেম্বার হই, তাহলে ওই পুরো ইনস্টিটিউশনের নেটওয়ার্কটাকে সে কন্ট্রোলে নিয়ে নেওয়ার। এটাই মেইনলি মূলত সাইবার ক্রাইম গুলো এভাবেই হয়। তো এখানে যেভাবে হোক আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাটাক গুলো হচ্ছে বা সিকিউরিটি ব্রিচিং যেগুলো হচ্ছে সেগুলোকে বিভিন্ন ভাবে যেমন আমরা রক্ষা করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এটাকে আমরা খুব সিম্পল ভাবে আমরা সহজভাবে চিন্তা করতে পারি ঘরে চোর ঢোকার মতো করে। চোর সবসময় চেষ্টা করবে চুরি করার জন্য, আমার ঘরে ঢুকে যেতে পারলে পুরো বিল্ডিং আমার দখলে নিবে, আর আমাদের কাজ হচ্ছে সিকিউরিটি যতটুকু সম্ভব আমরা সিকিউরিটি দিব সেই চোরকে না ঢোকার জন্য। এটাকে আমরা যদি এখন সাইবার বা ইন্টারনেটের মধ্যে আমরা চিন্তা করি, তাহলে আমরা একই ভাবে আমরা দেখতে পারি এই সিকিউরিটি বা সাইবার ক্রাইম গুলোকে।
আচ্ছা, কলকাতা থেকে যোগ দিয়েছেন রাজর্ষি রায় চৌধুরী, আপনি কিছু বলবেন সাইবার ক্রাইম সম্পর্কে? আপনি তো এই বিষয় নিয়ে আইনজ্ঞ এবং
সাইবার ক্রাইম বিষয় নিয়ে প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এখন তো সাইবারেরই যুগ, মানে এখন এমনই একটা পরিস্থিতি যেখানে ইন্টারনেট কম্পিউটার এগুলো ছাড়া তো আমাদের লাইফ চলেই না, মানে যেটাকে আমরা খুব টেকনিক্যাল ভাষায় বলতে পারি ইন্টারনেট অফ থিংস। এখন মোটামুটি সমস্ত জিনিসের সঙ্গে ইন্টারনেট খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এখন যে কোনো একটা বিষয়ের সঙ্গে যখন আর্থিক একটা লেনদেন জড়িয়ে পড়ে, যেমন ধরুন সাইবার ওয়ার্ল্ডে যখন আমরা ব্যাংকিং ট্রানজাকশন বা অন্য কোনো রকম জিনিসপত্র করছি, তখন সেখান থেকে একটা আর্থিক লাভের আশায় অনেকে এই ব্যাপারগুলো করেন। তো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড, যেগুলোকে আমরা বলে থাকি। তো সেই ফাইন্যান্সিয়াল ফ্রডে অনেক সময় যিনি ডক্টর যিনি বললেন, উনি যেটা বললেন যে আমাদের ঘরে চোর ঢোকার মতো, তো ব্যাপারটা একদমই ঠিক যে আমরা যে কম্পিউটার বা নেটওয়ার্কে রয়েছি সেখানে অপরিচিত কিছু ব্যক্তি আমাদের আমাদের বিনা অনুমতিতে, মানে আমি যদি লিগাল পয়েন্টে বলি তাহলে বিনা অনুমতিতে প্রবেশ, সেটাকেই হচ্ছে হ্যাকিং বলা হয়। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাকিং এর সংজ্ঞা যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে ভাবি, তাহলে সেখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কোনো একজন ব্যক্তি যদি সেখানে প্রবেশ করেন কিন্তু কোনো রকম চুরি বা কোনো তথ্য নষ্ট করা বা চুরি করা সেটা যদি না করেন, শুধুমাত্র আমাদের সিস্টেমে এন্ট্রি নিলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন, তাহলে সেটাকে কি আমরা হ্যাকিং বলবো? উত্তর হচ্ছে হ্যাঁ। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র এন্ট্রিটাই হচ্ছে হ্যাকিং। এবার যা যা কিছু ঘটনা তারপরে ঘটবে সেগুলোকে আমরা অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত করতে পারি, ফলে আমরা এটা বলতে পারি যদি ফিশিং অ্যাটাক হয় বা যদি আমাদের এখন যেরকম র‍্যানসামওয়্যার হচ্ছে বা যেগুলো হচ্ছে এখন, সেগুলোর বেসটা হচ্ছে কিন্তু হ্যাকিং। তো এই যে বিষয়টা, মানে এই কনসেপশনটা মানুষের খুব ক্লিয়ার হওয়া জরুরি যে হ্যাকিং ইজ দ্য বেসিস অফ আদার টাইপস অফ সাইবার ক্রাইমস যেগুলো আমাদের আইনের আওতায় আসছে।
আচ্ছা ইভান চৌধুরী, আমি মোটামুটি সাইবার ক্রাইম সাইবার নিরাপত্তা সম্পর্কে সংক্ষেপে শুনলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাকিং হচ্ছে সাইবার অপরাধগুলোর অন্যতম একটি। এছাড়া সাইবার অপরাধের বিষয়ে ভিতরে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম স্প্যাম, সাইবার অ্যাটাক, ব্ল্যাকমেইল করা, র‍্যানসামওয়্যার যেটি উল্লেখ করলেন, পর্নোগ্রাফিও এক ধরনের আপনার সাইবার অপরাধ বলা যায়। তো আপনি কি একটু স্পষ্ট করে বলবেন যে আর কি কি বিষয় আছে হ্যাকিং ছাড়া?
হ্যাকিং ছাড়া অনেক কিছু আসলে এটার মধ্যে যুক্ত আছে, বাট সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা এই হ্যাকিংটা কেন হই সেটাই আসলে আমরা অনেক সময় বুঝি না। আমাদের এই যে ইন্টারনেট বলতে আমরা যেটা বুঝি, এই ইন্টারনেটটা আসলে ক্রিয়েট হয়েছিল 1969-এ আরপানেট নামে, যেটা অরিজিনালি ডিজাইন করা হয়েছিল ফর গভর্নমেন্ট এজেন্সি টু কানেক্ট আনাদার গভর্নমেন্ট এজেন্সি, তারপরে মনে করেন বড় বড় ইউনিভার্সিটিগুলি একটা আরেকটার সাথে কানেক্ট করা। ইট ওয়াজ নট ডিজাইন, এটা কখনোই বানানো হয়নি সাধারণ মানুষের জন্য, বাট ওভার দ্য টাইম এতদিন ধরে এই জিনিসটা এত বেশি পপুলার হয়ে গেছে, এখন মানুষের হাতে হাতে এই ইন্টারনেটটা চলে আসছে, ইভেন ফোন কম্পিউটার সবার কাছে। এখানে চলে আসার পরে যে জিনিসটা হচ্ছে, আমাদের এই ইন্টারনেট বা এই সিস্টেমগুলিকে আমরা ওইভাবে আপডেট করা হয়নি কখনো, এই জন্যই আমাদের এই সমস্ত সাইবার ক্রাইমগুলি হচ্ছে। যেহেতু আমরা একটা বাড়ি বানিয়েছি, বাট বাড়ি বানানোর পরে সেটাকে প্রপারলি সিকিউর করার কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই, অথবা যারা দিচ্ছে সবাই বুঝে না যে কি ধরনের বাউন্ডারি লাগবে বা কেন লাগবে। অনেক সময় আমরা জানিও না যে আমাদের অ্যাকচুয়ালি বাউন্ডারি লাগবে, এন্ড এইসব সমস্যার জন্যই আসলে এইসব সমস্ত সাইবার ক্রাইমগুলি হচ্ছে। এন্ড সেটাই সবচেয়ে বড় সমস্যা আমাদের এখনকার যুগে।
আচ্ছা, আমাদের আমাদের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি আসলে শ্রোতাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান অনেকটা, তো শ্রোতারা আমাদেরকে ফোন করেন অনুষ্ঠান চলাকালে। ইতিমধ্যেই একটা ফোন চলে এসেছে ঢাকা থেকে, আমি কি লাইনটা নিতে পারি? হ্যালো,
হ্যালো,
জি জি বলুন।
মোবারক হোসেন ফোনে বলছিলাম, প্রেসিডেন্ট দিগিবেতর সুতার সঙ্গ।
আচ্ছা,
ঢাকা শহরের বাস থেকে।
আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আজকে সাইবার অপরাধ বা সাইবার নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করছি, তিনজন বিশেষজ্ঞ আছেন আমাদের সঙ্গে। আপনি কিছু বলতে চান, কোনো প্রশ্ন?
আসলে সাইবার ক্রাইম এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রাইমের একটা বিশেষভাবে একটা বিস্তার লাভ করছে।
জি,
ইন্টারনেটের যুগে আগে যে অবস্থান ছিল দেম, মানে বিশ্ব গ্লোবালাইজেশন যেভাবে ছিল সেখানে এইভাবে ক্রাইম হতো না। এখন আমি একটা মোবাইল ব্যবহার করতেছি, এখানে আমার কোনো পাইরেসি নেই, কে বা কারা কোথা থেকে করতেছে, তাহলে আমি বাংলাদেশের এই বসবাস করেও আমি দেখা যাচ্ছে সারা বিশ্বের মানুষের সাথে একটা শত্রুতা পরিণত হচ্ছে। আমার যে একটা পাইরেসি আছে সেটা আমি কোনোভাবে ধরে রাখতে পারতেছি না, কেন কে বা কারা এটা করছে, কিভাবে করছে সেটা আমি জানতেও পারতেছি না।
জি,
তাহলে আমার বিষয়গুলো হচ্ছে এই যে ক্রাইমগুলো হচ্ছে, এটা আসলে আমাদের যে বিটিআরসি বা আমাদের টেলিকমিউনিকেশনের যে বিষয়গুলো আছে ওনারা যদি এরা সিস্টেমে না নেয়, তাহলে এটা কিভাবে আমাদের এদের থেকে একটা আমরা মানে এই করব।
আচ্ছা, আপনি বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গ টানতে চাচ্ছেন। আসলে গত সপ্তাহে সারা বিশ্বের 150টির মতো দেশে এই সাইবার অ্যাটাক হয়েছে। বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানে হ্যাকাররা ঢুকে অর্থ দাবি করেছে ফাইল গায়েব করে। তো এইটা প্রোটেকশনের ব্যাপারে ইভান চৌধুরী যেরকম বললেন যে বাড়ি বানিয়েছে, প্রোটেকশন সেভাবে ওইভাবে চিন্তা করে করা হয় না, এখন হয়তো আস্তে আস্তে হবে। ডক্টর তৌফিক সাইদ, আপনি কি একটু বলবেন যে সুরক্ষার কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুরক্ষাটা আসলে আমাদেরকেই নিতে হবে, আমাদের প্রত্যেকেরই, আমরা যারা ব্যবহারকারী আছি, কেননা জিনিসটা হচ্ছে আমাদের। আর আপনি একটা কথা বলেন যে তথ্য গায়েব করে দিয়েছে, আসলে গায়েব করে দেয়নি, পুরো সিস্টেম কন্ট্রোলটাই তারা নিয়ে গেছে এই র‍্যানসমওয়্যার যারা করছে।
জি,
তারা হ্যাক করে কোন কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে, বলছে ঠিক আছে কন্ট্রোল তোমাদের ফেরত দিব, গাড়ির কন্ট্রোল, যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা পয়সা না দিবা। তো এখন হ্যাকিংটা, তাহলে এর আগে আমাদের বুঝতে হবে হ্যাকিংটা কিভাবে হচ্ছে।
জি,
হ্যাকাররা কোন একটা চেষ্টা করে কোনোভাবে আমার ঘরের একটা দুর্বল জায়গাটাকে খুঁজে বের করতে, খুঁজে বের করার পরে কন্টিনিউয়াস তারা ওই দুর্বল জায়গাতে অ্যাটাক করতে থাকে, একটা সময় ওই দুর্বল জায়গাটা ভেঙে ফেলে। এখন এই দুর্বলতা গুলো কি কি? আমরা আমাদের মানুষের যে কমন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লোভ বা আমাদের জানার যে আগ্রহ, এখান থেকে এটাই খেয়ে কিন্তু তারা পুঁজি করে। যেমন আপনাকে হঠাৎ করে বা একজন ইউজারকে বললো, একটা মেইল আসলো যে আপনি আজকে 10 লক্ষ টাকা মালিক হয়ে গেছেন, এই লিঙ্কটাতে কানেক্ট করেন তাহলে আপনাকে আপনার টাকাটা দিয়ে দেওয়া হবে। আপনি খুশি মনে আপনি ওই লিঙ্কটাতে কানেক্ট করলেন, সাথে সাথে কিন্তু আপনার আপনার সিস্টেমটা পুরোটা, পুরো কন্ট্রোলটা কিন্তু একজন হ্যাকারের হাতে চলে গেল।
মানে আকর্ষণীয় এক ধরনের আহ্বান,
আহ্বান দিচ্ছে। তো এখন আমার লোভকে পুঁজি করে, ঠিক আছে, আমি যখনই লোভের ফাঁদে পা দিলাম তাতেই শেষ। অথবা দেখা গেছে যে একজন, বলা হলো যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে নাম করা কোন একজন নায়িকা, তার বিশেষ মুহূর্তে কোনো ছবি আমার কাছে আছে, এই লিঙ্ক ওয়েবসাইটে যান, তাদের ছবি পাবেন। তা আপনি লোভে পা দিলেন, আপনি বললেন না ঠিক আছে যাই না দেখি কিরকম ছবি দেখা যাচ্ছে, শেষ, আপনার পুরো একটা লিঙ্কের মধ্যে যাচ্ছেন, আপনার পুরো কন্ট্রোলটা দিয়ে দিচ্ছেন। তো এখানেই হচ্ছে কথা যে আপনার অপরিচিত কেউ যদি আপনাকে মেইল করে, অপরিচিত কেউ যদি আপনাকে ফেসবুকে মেসেজ করে বা মেসেঞ্জারে মেসেজ পাঠায়, কোনো ফাইল পাঠায়, কোন একটা লিঙ্কে যেতে বলে, আপনার সোজা ওই লিঙ্কে যাব না আমরা। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের ছোটবেলায় বাবা মারা যেরকম বলতো যে অপরিচিত লোকের কথা শুনবে না, অপরিচিত লোকের থেকে কোনো আইসক্রিম চকলেট খাবে না, এখন এটা ইন্টারনেটের যুগে এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে গেছে।
মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে অপরিচিত কারোর মেইল খুলবে না,
অপরিচিত কারোর কারণ মেইল না খুললে
এটাই হলো
সে পরিচিত কনফার্ম না হচ্ছে, ততক্ষণ তাদের কোনো ইমেইল, তাদের কোনো করেসপন্ডেন্স না খোলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়।
আচ্ছা, কিন্তু সাম্প্রতিক সময়ে, মানে অতি সম্প্রতি যে সাইবার হ্যাকিং এর ঘটনাগুলো ঘটেছে, তাতে দেখা গেছে যে যাদের কম্পিউটারে এই ধরনের র‍্যানসামওয়্যারের তথ্য উঠেছে তাদের কোনো উপায় ছিল না, তাদের ক্লিক করলেও অসুবিধা, না করলেও অসুবিধা, এই এই ধরনের তো কোনো বাঁচার কোনো উপায় ছিল না এইটা থেকে।
এখানে এখানে একটা সমস্যা ছিল, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সিস্টেম অপারেটিং সিস্টেমগুলো বা সিকিউরিটি, যেটা বলা হচ্ছিল যে সিকিউরিটি ব্যবস্থা ঠিক সেরকম ভাবে তৈরি করা হয়নি, তো এখানেও তাই সিকিউরিটি ব্যবস্থাপনা যেটা ছিল অনেকগুলো, অনেক মেশিন গুলো হয়তো বা দেখা যাচ্ছে উইন্ডোজ XP বা পুরনো অপারেটিং সিস্টেম গুলো ছিল, যেগুলোর যে প্রপার আপগ্রেড করা, যেটা প্যাচ গুলোকে ইনস্টল করা, সে প্যাচ গুলো প্রপার টাইমে ইনস্টল করা হয়নি,
কিভাবে করা যাবে।
এই জিনিসগুলো আমাদের নিজেদের যারা এন পয়েন্ট মানে কাস্টমার, আমাদেরই আসলে এটাকে হ্যান্ডেল করতে হবে। দের ইজ নো ওয়ে গভর্নমেন্ট লেভেল থেকে এটাকে আসলে সলভ করা সম্ভব সাইবার সিকিউরিটি আর অ্যাটাক। আমাদের নিজস্ব ডিভাইস গুলিকে যেমন কম্পিউটার ফোন এগুলিকে সুরক্ষিত করতে হবে, কারণ আমি বাড়ি বানাচ্ছি, আমাকে সেই বাড়ির গভর্নমেন্ট লেভেল থেকে সার্টেন লেভেল পর্যন্ত করা যাবে, বাট ইভেনচুয়ালি এন পয়েন্ট গুলিকে আমাদের সুরক্ষিত করতে হবে, যেমন প্রপারলি আপডেট করা উইন্ডোজকে, প্রপারলি ভাইরাস ক্লিনার। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভাইরাস ক্লিনার সফটওয়্যার লাগাতেই চায় না।
কিন্তু বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার তো যখন কেনা হয় তখনই অনেকে ইনস্টল করে নেয়, তারপরেও কেন সুরক্ষিত হয় না?
যখন ইনস্টল করে, মানে এখন মনে করেন আমাদের ওয়ান অফ দা, আমি যে জিনিসটা সবসময় ফেস করি, আমরা বেশিরভাগ সময় টাকার অভাবে আমরা পাইরেটেড সফটওয়্যার ইউজ করি।
আচ্ছা,
আপনি ভাইরাস ইনস্টল করে দেয়, দেখা যাবে যে ওই যে ভাইরাস ক্লিনারটা ইনস্টল করেছে সেটাও পাইরেটেড, দ্যাট মিন্স ওটা আসলে নিজেই একটা ভাইরাস, অথবা ওটার মধ্যে এমন কোনো কিছু রয়ে গেছে সে কখনো আর আপডেট করবে না। ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা পেতে হলে সবসময় ডেফিনেশনকে আপডেট করতে হবে, এবং এটা যদি রেগুলারলি আপডেট করা না হয়, অথবা একটা ভালো কোম্পানির একটা ভাইরাস ক্লিনার যদি না থাকে, সে তাদের যদি একটা সিরিয়াস ওয়ার্ক ফোর্স না থাকে, তারা ভাইরাস ডেফিনেশনগুলিকে আর্কাইভ করা অথবা ক্রিয়েট করা, তখন সেটা, হ্যাঁ আমার কাছে একটা ভাইরাস ডেফিনেশন মানে ক্লিনার সফটওয়্যার আছে, বাট সেটা আপ টু ডেট না। আপ টু ডেট না থাকলে যে জিনিসটা হবে, যে নতুন যে ভাইরাসগুলি আসবে সেটাকে ডিটেক্ট করতে পারবে না। এই জিনিসগুলি যেটা বললাম যে আমাদের নিজস্ব কনজিউমার লেভেল থেকে আমাদের সচেতন হতে হবে। এটা আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই এডুকেশনটা নাই, অথবা সামহাও আমাদের এডুকেশনটা সবার মধ্যে একভাবে নাই, যার জন্য এই সমস্যাটা হয়।
এখানে আমি মনে বলতে চাই যে সরকারকে এটাই করতে হবে যে জনগণের এন্ড লেভেলে, যেটা এন্ড লেভেলের মধ্যে সবাইকে অ্যালার্ট করা, তাদেরকে শিক্ষা দেওয়া, কিভাবে তারা এন্ড লেভেল গুলোকে একদম মানে নিশ্চিত ভাবে সুরক্ষিত করে দিতে পারবে। সরকার এই জায়গায় একটা ভালো ভূমিকা নিতে পারে, সবাইকে প্রশিক্ষণ দেওয়া বা বিভিন্ন সময় মেসেজ ট্রান্সফার করা যে এগুলো এগুলো করবেন না, এবং সরকার কিন্তু করে মাঝে মধ্যেই। কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি যে আপনাদের ইমেল কিছুদিন পর পর চেঞ্জ করবেন, ঢাকা ডিএমপি থেকে ওরা নোটিস করেছিল যে আপনারা কিছুদিন পর পর ইমেল অ্যাড্রেস চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনারা অপরিচিত কাউকে ইমেল এর পাসওয়ার্ড দিবেন না, আপনারা অপরিচিত লিঙ্ক গুলাকে আপনারা চেক করবেন না, অপরিচিত কোনো ফাইল আসলে আপনারা এগুলো ইউজ করবেন না। বিএনপি থেকে কিন্তু কিছুদিন আগেই এই ধরনের একটা তারা প্রজ্ঞাপন দিয়েছিল জনগণের কাছে।
আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরী আপনার কাছে আসবো, তার আগে একজন শ্রোতা লাইনে আছেন, তার কাছ থেকে আসি একটু। লাইনে আছেন, হ্যালো।
হ্যাঁ আছি,
হ্যালো।
জি বলুন, কে আছেন?
আমি লিয়াকত আলী।
লিয়াকত আলী,
চট্টগ্রাম থেকে বলতেছি, বাংলাদেশ থেকে বলতেছি।
জি 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 বলুন বলুন।
অর্ধেকেরই বেশি ব্যাংক কর্মকর্তা, যেটা গত কয়েকদিন আগে বিআইবিএম এর গবেষণা প্রতিবেদনে বলতেছে 90% ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন ব্যাংক খাতে সাইবার ঝুঁকি বাড়ছে, ব্যাংক খাতে তথ্য নিরাপত্তা ঝুঁকির আরো কিছু কারণ রয়েছে, এর মধ্যে রয়েছে নতুন প্রযুক্তি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের জ্ঞানের অভাব, গ্রাহকের অসচেতনতা, এবং ব্যাংকগুলোর যে বাহিরের আইটি প্রতিষ্ঠানগুলোর উপর তাদের যে নির্ভরশীলতা, আইটি খাতে ব্যাংকিং বিশেষজ্ঞদের কোনো এক্সপার্টের অভাব, প্রশিক্ষণ না থাকা, এবং বাজেটের স্বল্পতা যেটা সরকারের কারণে হতে পারে। আমি আজকে উপস্থিত মেহমানদের প্রতিনিধিবৃন্দের সাথে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সাইবার নিরাপত্তার জন্য আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে ওদেরকে নিয়োগ করা হয় ব্যাংক খাতে, এসব এইসব খাতে, যার জন্য তারা এই যে আইটি সাইবার নিরাপত্তার বিষয়ে যে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ রায় বলেন যে সাইবার নিরাপত্তা গাইডলাইনে অনেকগুলা সংকেত আছে, যে সংকেত অনেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেও জানে না, আর অধিকাংশ ব্যাংকে অ্যালার্ট মেসেজ দেখলেও সেটা ঠেকানোর কোনো তাদের কাছে জনবল নেই। এই যে কর্মকর্তা কর্ম